শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার বেলা 11টা আর বাংলাদেশ ও ভারতে বৃহস্পতিবার রাত। আমি তাহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে নেওয়া হয়েছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
গোটা পূর্ব ভারতে লোক নিতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু কেন সেভাবে কাজটা এগোচ্ছে না সে কথা ব্যাখ্যা করলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার।
এছাড়াও অন্যান্য আয়োজনের সঙ্গে রয়েছে নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে নেওয়া হয়েছে। এর আগে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বকশিবাজারের বিশেষ আদালতের বিচারক ডক্টর আক্তারুজ্জামান 632 পৃষ্ঠার এই রায়ে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। এ বিষয়ে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বকশিবাজারের বিশেষ আদালতের বিচারক ডক্টর আক্তারুজ্জামান মাত্র 12 মিনিটে এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় খালেদার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের আদালত কক্ষ থেকে চলে যেতে বলেন বিচারক। ক্ষমতায় থেকে অর্থ আত্মসাতের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে খালেদার বিরুদ্ধে। এতে বিএনপি চেয়ারপারসনের 5 বছর কারাদণ্ড দেওয়া হয়। এই মামলায় 6 জন আসামি খালেদার বড় ছেলে লন্ডনের রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত তারেক রহমান, সাবেক মুখ্য সচিব ডক্টর কামালউদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমদ ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জমানায় দুর্নীতি দমন কমিশন 2,90,00,000 টাকা আত্মসাতের মামলা করেছিল। আসামিদের প্রত্যেককে 2,10,71,000 টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত বলেছেন অভিযোগ প্রমাণিত হলেও খালেদা জিয়ার সাজা অন্য আসামিদের তুলনায় কম হয়েছে তার বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনায়। বিএনপি বলেছে এই রায় ফরমাইশি, এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে দলটি। শাসক আওয়ামী লীগের তরফে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা টাকা চুরি করে মানুষ পুড়িয়ে মারে তাদের বিচার এভাবেই হয়। ওদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণার পটভূমিতে দেশ 4টির তরফে এই সতর্কতা জারি করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেয়া রায়ের প্রতি ইঙ্গিত করে বলেছেন যারা মানুষের উপর অত্যাচার করে তাদের বিচার এভাবেই হয়। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলম।
বৃহস্পতিবার বরিশালে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন কোর্ট রায় দিয়েছে, সেখানে সরকারের কিছু করার নাই। তিনি আওয়ামী লীগ এবং জোটের প্রার্থীদের আগামী ডিসেম্বরের সংসদ নির্বাচনে ভোটদানের আহ্বান জানিয়ে বলেন তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার মানেই হচ্ছে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকা। শেখ হাসিনা তার সরকারের আমলের সময় বিভিন্ন খাতে উন্নয়নের বিবরণ তুলে ধরেন। এর আগে সকালে পটুয়াখালী জেলার লেবুখালীতে প্রধানমন্ত্রী দেশের 31তম সেনানিবাস উদ্বোধন করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়ায় জানিয়েছেন
এই আসন্ন নির্বাচন থেকে দূরে রাখবার জন্য ভুয়া ও মিথ্যা মামলা তৈরি করে, নথি তৈরি করে তাকে সাজা দিয়েছে, যাই দেশের জনগণ কোনোদিনই গ্রহণ করবে না এবং ইতিমধ্যে তা প্রত্যাখ্যান করেছে জনগণ।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করেছেন এই বলে যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে সর্বোচ্চ চাপ দিতে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে একযোগে কাজ করবে। মিস্টার পেন্স বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া পৌঁছন। পেন্স একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেন দক্ষিণ কোরিয়ার পাশে থাকার ব্যাপারে আমাদের অঙ্গীকার, আমরা অটল থাকব। আমরা দক্ষিণ কোরিয়ার মানুষের সাথে এবং ওই অঞ্চলে অন্যান্য মিত্রদের সাথে আছি যতক্ষণ না এই দেশ এবং বৃহত্তর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত না হয়। দক্ষিণ কোরিয়ার নেতা বলেন, আমরা এই সুযোগকে সর্বাত্মকভাবে কাজে লাগাতে চাই যাতে শীতকালীন অলিম্পিকের মাধ্যমে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত এবং শান্তিপূর্ণ করার পথ প্রশস্ত হয়। এর আগে জাপানে মিস্টার পেন্স বলেছিলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান চায়, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোনের সাথে এ সপ্তাহের পরের দিকে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, মুন শনিবার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠেয় অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের সাথে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। ওই প্রতিনিধি দলে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ঊর্ধ্বতন সদস্য এবং উপদেষ্টা কিম ইয় জং এবং দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম থাকবেন। পিয়ংচ্যাং শহরে শুরু হচ্ছে 23তম শীতকালীন অলিম্পিক। এতে 90টি দেশের 2800 অ্যাথলিট অংশ নেবার কথা রয়েছে এবং 15টি ক্যাটাগরিতে এই অলিম্পিক অনুষ্ঠিত হবে। 18 দিন ধরে এই অলিম্পিক চলবে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন, উত্তর সিরিয়াতে কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় প্রায় 100 সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। তারা যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী সেনাদের ওপর হামলার সাথে যুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বলেছে, সরকারপন্থী যোদ্ধারা কোনোরকম উস্কানি ছাড়াই সুপ্রতিষ্ঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সদর দপ্তরে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনারা এসডিএফকে পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আসছে। ডেরেল জুর প্রদেশে ওই হামলার সময় তাদের কয়েকজন উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলছেন, ওই হামলায় কোনো আমেরিকান আহত হয়নি। একজন এসডিএফ সদস্য আহত হয়। মনে হচ্ছে গত সেপ্টেম্বর মাসে ইসলামিক স্টেটের কাছ থেকে এসডিএফ যেসব জায়গা পুনর্দখল করেছিল তার নিয়ন্ত্রণ নিতেই সরকারপন্থী সৈন্যরা চেষ্টা চালিয়েছিল। রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে ইসলামিক স্টেট উত্তর আফগানিস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসীদের বিশ্রামাগারে পরিণত করছে এবং ওই অঞ্চলে ধ্বংসাত্মক খেলাফত প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছে। সিরিয়া ইরাকের সীমান্ত পেরিয়ে বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দেবার কাজে দায়েশের আন্তর্জাতিক শাখা নেতৃত্ব দিচ্ছে, বলেছেন পাকিস্তানে রুশ রাষ্ট্রদূত আলেক্সেই দেদফ। ভারতে আমেরিকান রাষ্ট্রদূত কেনেথ জাস্টার বলেছেন, সেদেশে আরও অনেক বেশি আমেরিকান বিনিয়োগের সুযোগ রয়েছে। এ সম্পর্কে জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পূর্ব ভারতে এখনই কমবেশি 200টি আমেরিকান কোম্পানির উপস্থিতি রয়েছে, কিন্তু সুযোগ রয়েছে আরও অনেক অনেক লগ্নির। সেটা হচ্ছে না কেন? কলকাতায় তার ইঙ্গিত দিলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত কেনেথ জাস্টার। কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে তিনি বললেন, লগ্নির সিদ্ধান্ত কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে, যথা সরকারি নিয়মকানুনের বেড়াজাল, তারপর বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ এবং ওই অঞ্চলের সামগ্রিক পরিবেশ। লগ্নিকারীরা এও বিবেচনা করে দেখেন, সামাজিক ও ধর্মীয় পরিবেশ যা লগ্নির পক্ষে ঝুঁকি হয়ে উঠবে না তো? স্থানীয় পরিবেশ যদি লগ্নি আর ব্যবসার প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখায়, নিশ্চয়ই আসবে লগ্নি। মার্কিন ও ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থা অভিন্ন, বহু জাতীয় ধর্মের সমাজ দুই দেশেরই বৈশিষ্ট্য। কাজেই পূর্ব ভারতে আরও মার্কিন লগ্নি আসবার পরিবেশ অনেকটাই অনুকূল বলে মনে করছেন রাষ্ট্রদূত গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দিল্লিতে চলতি অটো এক্সপোতে বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা এক বা একাধিক মডেলের ইলেকট্রিক গাড়ি প্রদর্শন করছে। বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত।
খনিজ তেলের সীমিত ভাণ্ডার ফুরিয়ে আসছে, বিকল্প একমাত্র ইলেকট্রিক গাড়ি। দিল্লিতে সম্প্রতি যে নতুন নতুন গাড়ির প্রদর্শনী শুরু হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে নানান ধরনের ইলেকট্রিক গাড়ির। ভবিষ্যতে ভারতেও রাস্তায় রাস্তায় ইলেকট্রিক গাড়ি চলবে, কিন্তু সেটা বাস্তব হয়ে উঠতে বাধাও কিন্তু কম নয়। প্রথম বাধা হলো ইলেকট্রিক গাড়ির অন্যান্য সাধারণ গাড়ির তুলনায় অন্তত দ্বিগুণ দাম। দ্বিতীয় সমস্যা সর্বত্র গাড়ির ব্যাটারি চার্জ করবার পরিকাঠামো নেই। ইলেকট্রিক গাড়ির পক্ষে অবশ্য দুটি কথা বলা যায়। এক, তেল যদি নাই থাকে একমাত্র বিকল্প তো ইলেকট্রিক গাড়ি। দ্বিতীয় কথা হলো, গাড়ি কিনতে বেশি টাকা লাগলেও গাড়ি চালানোর খরচ অনেক কম, বা পেট্রোল ডিজেলের তুলনায় ঢের সস্তা হলো ইলেকট্রিক। কাজেই দীর্ঘমেয়াদের অঙ্কে ইলেকট্রিক গাড়ি ব্যবহারটাই লাভজনক। কেবল ব্যাটারি চার্জ দেবার সমস্যার একটা সমাধান সরকার করে দিক, এমনই চাইছেন গাড়ি নির্মাতারা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এরই সাথে শেষ হলো বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আপনারা বিশ্ব সংবাদেই শুনেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। লোকজনের প্রতিক্রিয়া সহ দুজন বিশ্লেষক, সুশাসনের জন্য নাগরিকের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরীর বিশ্লেষণ সহ ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় রাজধানী ঢাকায়। শহরের রাস্তাঘাট ছিল অনেকটা ফাঁকা, বহু শিক্ষা প্রতিষ্ঠান আগে থেকেই বন্ধ ঘোষণা করা হয়। ঢাকা ছিল সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন। বিপুল সংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ঢাকার বক্সিবাজারের বিশেষ আদালতের দিকে যাচ্ছিলেন, তখন রমনা থানা, কাকরাইল, মৎস্যভবন, চানখারপুল এবং বক্সিবাজার এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে। ঘোষিত রায় প্রত্যাখ্যান করে বিএনপি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে। রায় সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
এই আসন নির্বাচন থেকে দূরে রাখবার জন্য ভুয়া ও মিথ্যা মামলা তৈরি করে, নথি তৈরি করে তাকে সাজা দিয়েছে, যা দেশের জনগণ কোনোদিনই গ্রহণ করবে না এবং ইতিমধ্যে তা প্রত্যাখ্যান করেছে জনগণ।
ক্ষমতাসীন আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউ সহ ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং মিছিল করেছে। তারা কয়েক স্থানে মোটরসাইকেল মিছিল বের করে। এদিকে রায়ের পরে খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন,
এই মামলার আপিল করার সুযোগ পাবেন। নৈতিক স্খলনের জন্য 2 বছরের অধিক যদি কারো সাজা হয় তাহলে পরে তিনি পার্লামেন্টের নির্বাচন করতে পারবেন না। আপিল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই মামলাটা আপনার পূর্ণাঙ্গ স্থানে যায় নাই, সেই জন্য অভিযোগ দণ্ডপ্রাপ্ত হলেও তিনি ইলেকশন করতে পারবেন। এখন ওনার ব্যাপারে আপিল বিভাগ কি সিদ্ধান্ত নেবেন সেটা এবং
জেলে যাওয়ার পরে খালেদা জিয়া সেখানে কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, জনগণের সৃষ্ট আতঙ্ক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন,
যা সুবিধা পাওয়ার দরকার সবকিছু পাবেন। আমি তো আগেই বলেছি, তার সামাজিক বিবেচনা করে, সামাজিক অবস্থা বিবেচনা করে, এবং তিনি প্রধানমন্ত্রী ছিলেন কয়েকবার, এবং একটা বড় পার্টির তিনি চেয়ারপারসন, কাজে সেইখানে যা যা প্রয়োজন, যা যা জেল কোড অনুযায়ী থাকার সেগুলি তিনি পাবেন। আমি তো সারা বাংলাদেশের খোঁজ নিলাম, কোনো আতঙ্ক নেই, কোনো মানে কোনো রকম কোনো জায়গায় কোনো প্রতিবাদ কিংবা কিছুই হয়নি। যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে এবং কোনো জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রচেষ্টাও কেউ নেয়নি, এইটুকু আমরা জানি আর কি। খুব স্বাভাবিক বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুব স্বাভাবিক অবস্থা চলছে। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য।
মানুষ আতঙ্কগ্রস্ত এবং শঙ্কিত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী ভয়েস অফ আমেরিকার সাথে আলাপকালে এমন মন্তব্য করেন,
কিন্তু মানুষ সারাদিন নয়, গত সপ্তাহ দেড় সপ্তাহ ধরে খুব উৎকণ্ঠিত ছিল যে আজকের দিনটা রাস্তায় কি অবস্থা হবে, মানুষ যেতে পারবে কিনা, কোথাও মানুষের কোনো যদি সংঘর্ষ শুরু হয় কোথায় যাবে। তো মানুষের সঙ্গে রাজনীতির যে ব্যবধান বিচ্ছিন্নতা, এটাই তার প্রকাশ। মানুষ কিন্তু রাজনীতিতে কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে তাদের খুব একটা চিন্তা ভাবনা আছে কিনা বলে মনে হয় না। বাংলাদেশের রাজনীতি মূলত রাজনৈতিক দলের কর্মীবৃন্দের বিষয়, এবং সাধারণ মানুষ রাজনৈতিক দলের কর্মীবৃন্দ হয় না। এ কারণে এটা সম্পূর্ণ রাজ্যের একটা অভ্যন্তরীণ সংকটের মতো মনে হয়। ক্ষমতাবান শ্রেণীর গোষ্ঠীর যাই বলেন, তারা একে অন্যের সঙ্গে লড়াই করছে, তার বিপদটা এসে পড়ছে সাধারণ মানুষ, আওয়াজটা এসে সাধারণ মানুষের। নিজের নিরাপত্তা টিকে থাকার জন্য, নিরাপত্তার জন্য সে বাঁচার চেষ্টা করছে। এটাই হচ্ছে আজকের দিনের যে মামলার প্রভাব মানুষের জীবনে পড়েছে সেটাই। কিন্তু আমাদের রাজনীতি, আমাদের অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক যে কাঠামো ওটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে, এবং এটা আমরা মানতে চাই না। এবং মানতে চাই না বলেই আমাদের রাজনীতির যে দুর্বলতার সূচকগুলো সেগুলো আমরা দেখতে পাই না। যেমন আজকে দেখুন যে রাস্তায় যখন পুলিশ ছিল তার সাথে সাথে ছাত্রলীগ ছিল, এটা কিন্তু খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে পুলিশের কাছে কাছে ভূমিকা পালন করছে একটি রাজনৈতিক দলের কেদারটা। আমার কাছে মনে হয় যেহেতু আমি এই বিষয়টা নিয়ে পড়াই যে বিভিন্ন সময় ইতিহাসে আমার একটা অবস্থা হয় যখন প্রশাসন এবং রাজনীতি দুটোর যে পরিচয় এটা খুব দুর্বল হয়ে পড়ে, এবং সেই কারণে ঢাকা ইউনিভার্সিটি যখন পুলিশকে খবর না দিয়ে কেদারকে খবর দিচ্ছেন, এটার সঙ্গে এটাকে যুক্ত করা যায়। কেদারের রাজনৈতিক কেদার এবং পুলিশের কেদার দুজনে একই অবস্থানে রয়েছে, তো তাহলে সাধারণ মানুষ এটা তো বুঝতে পারছে, সাধারণ মানুষ এটা তো লক্ষ্য করছে, সাধারণ মানুষ এটা থেকে দূরে থাকতে চায়। মানুষ কোন দলের পক্ষ না, এবং এই পক্ষমুক্ত রাজনৈতিক অবস্থান আমি আগে দেখেছি কিনা বলতে পারবো না, কিন্তু আসলে মানুষ হবে। রাজনৈতিক কর্মী আছে দুই দলের, অনেক আছে, আওয়ামী লীগের অনেক বেশি আছে বিএনপির চেয়ে, কিন্তু মানুষ আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, মানুষ নিজে একে টিকে থাকতে চায়, বেঁচে থাকতে চায়।
বলছিলেন প্রাগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফসান চৌধুরী। এদিকে বাংলাদেশের রাজনীতি বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে মনে করেন নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক বা সুজন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমাদের দেশের নির্বাচনকালীন সরকার নিয়ে যে বিরোধ আমাদের প্রধান দুটি দলের মধ্যে, এটা আমাদের রাজনীতিতে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এখন খালেদা জিয়ার এই যে তাদের দণ্ড প্রাপ্তি, 5 বছরের দণ্ড, এটা এই অস্বাভাবিকতাকে, অস্থিরতাকে আরো নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে, নতুন এতে নতুন মাত্রা যোগ করেছে। আমাদের অতীতের ইতিহাস থেকে আমরা দেখতে পাই এই নির্বাচনকালীন সরকার নিয়ে যে বিরোধের কারণে যে অস্থিতিশীলতা, এই অস্থিতিশীলতার পরিণাম ছিল কিন্তু অস্বাভাবিকতা। 1996 সালে যখন আওয়ামী লীগের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন হচ্ছিল, তখন এরকম একটা অস্থিতিশীলতা বিরাজ করছিল, তার ফলে হয়েছিল একতরফা নির্বাচন, বিতর্কিত নির্বাচন। 2007 তো সেই নির্বাচনই হয়নি, 1-11 এসেছিল ওই অস্থিতিশীলতার কারণে। 2013 অস্থিতিশীলতার কারণে আবারও বিতর্কিত একতরফা 2014 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন যে উত্তেজনার সৃষ্টি হচ্ছে, যে নতুন মাত্রা যুক্ত হচ্ছে, যে এই অস্থিতিশীলতা যে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, তার পরিণতি আমরা কোনোভাবেই স্বাভাবিক পরিণতি হয় বলে আমরা আশা করতে পারি না। আমরা একটা বিপর্যয়ের দিকে সম্ভবত ধাবিত হচ্ছি, এটা কোনোভাবেই কাম্য নয়, এবং এটা আমি নাগরিক হিসাবে অত্যন্ত শঙ্কিত মনে করি। অনেক অনেক নাগরিকই শঙ্কিত, অনেক নাগরিকই উদ্বিগ্ন, কারণ অস্থিতিশীলতার পরিণতি স্বাভাবিক হবে না, এবং এটা একটা ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি করছে, এবং এর পরিণতি মঙ্গলকর নাও হতে পারে। কারণ শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা বদলের পথ রুদ্ধ হলে শান্তি বহাল থাকে না, শান্তি বিরাজ করে না।
সাধারণ মানুষ রাজনৈতিক অনিশ্চয়তা মুক্ত, ভয়ভীতিহীন, সুস্থ, স্বাভাবিক পরিস্থিতি কায়ে মনোবাইককে কামনা করছেন। সবাই চান সুস্থ ও সচল সজীব রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের স্বার্থেই। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গের দার্জিলিং সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের অস্থিরতা এবং তার নিরসনে তিনি নানা মন্তব্য করেছেন। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরার সঙ্গে এখন কথা বলছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন দার্জিলিংয়ের শান্তি নষ্ট করতে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে, কিন্তু বাংলা থেকে পাহাড়কে আলাদা করা যাবে না। তিনি আর কি কি বললেন সেসব বিষয় নিয়ে আমরা এখন কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষরায়ের সঙ্গে। পরমাশিস ঘোষরায়, আমরা যেমনটা জানি তিনি বলেছেন দার্জিলিংয়ে শান্তি ফেরাতেই হবে, এর মধ্য দিয়ে আসলে তিনি কি বলতে চেয়েছেন?
এর মধ্য দিয়ে আসলে তিনি যেটা বলতে চেয়েছেন, তার বক্তব্য এবং আমাদের অভিমত বা আমরা যতটুকু বুঝেছি বা জেনেছি, যে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্রের মধ্যে সবসময় অবস্থান করে দার্জিলিং শৈল শহর। পশ্চিমবাংলার মানুষ, গোটা গোটা ভারতবর্ষের মানুষও জানে যে দার্জিলিং শৈল শহর সিমলার পরে, উত্তর পূর্ব ভারতের সিমলার পরে, হিমাচলের পরে দার্জিলিং একটা অন্যতম দৃষ্টিনান্দনিক শহর পাহাড়ের উত্তরবঙ্গের দার্জিলিং। সেই দার্জিলিং এর মানুষেরও তো তিনি মুখ্যমন্ত্রী, যেমন সমতলের মুখ্যমন্ত্রী, শহরের মুখ্যমন্ত্রী, কিন্তু গত 120 দিন ধরে সেখানে ভয়াবহ হিংসাত্মক ঘটনার পর গত 8 মাস ধরে সেখানকার জনজীবন বন্ধ ছিল, কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে তার একটা অবশ্যই দায় বা দায়িত্ব, মানসিকভাবেও সে যেন বিধ্বস্ত ছিল, সে দার্জিলিং এর মানুষের কাছে ছুটে যেতে পারছে না। তাই তিনি গতকালই দার্জিলিং এ পৌঁছেছেন, পৌঁছে সেখানে সভা করেছেন। শুধুমাত্র যে রাজনৈতিক সভা তা নয়, সাধারণ মানুষের সাথে তিনি মিশে গেছেন, সেখানকার মানুষের সাথে তিনি সরাসরি যুক্ত হয়ে কথা বলেছেন। তাদের একটাই দাবি, পাহাড় দিদি শান্তি আনুন, আমরা খেতে পড়তে পারছি না, এখানকার পর্যটন ভেঙে গেছে, পাহাড়ের অর্থনীতি দাঁড়িয়ে থাকে প্রায় 90% পর্যটন শিল্পের ওপরে। তা সর্বোপরি সেখানকার মানুষের দৈনন্দিন রুটি রুজি এবং কাঁচামাল, তেল, আলু, চাল, দুধ, গ্যাস, সমস্ত দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সবটাই কিন্তু ট্রান্সপোর্টেশনের মধ্য থেকে যায়, পাহাড়ের মাটিতে, সমতল থেকে যায়। সেই পাহাড়ে অশান্ত পরিবেশ যদি থাকে, সেখানকার মানুষের বেঁচে থাকাই দায় হয়ে যাবে। সেই জন্য রাজ্যের প্রশাসনিক প্রধান, অভিভাবক, রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা দলের নেত্রী, তার দায় বা দায়িত্ব থেকে তিনি এই কথা বলেছেন।
মুখ্যমন্ত্রী বলেছেন, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্মে হস্তক্ষেপ করবে না সরকার। এর মধ্য দিয়ে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন?
আসলে আমরা যতদূর জানি, প্রায় 2 দশকের বেশি ধরে গোর্খা ল্যান্ড, একটা পৃথক গোর্খাল্যান্ডের দাবি, সেখানকার বিভিন্ন পাহাড়ের রাজনৈতিক, সেখানকার আঞ্চলিক দলগুলোর একটা দীর্ঘদিনের দাবি। তার মধ্যে প্রথম দাবি, প্রথম সারিতে যে নামটা সবসময় উঠে এসছে, গোর্খা জনমুক্তি মোর্চা। সেই মোর্চার যিনি দায়িত্বে প্রধান বিমল গুরুং, সে তো দীর্ঘদিন ধরেই পাহাড় ছাড়া। পরবর্তী সময় সেই দলেরই যারা অন্যান্য রয়েছেন, বিনয় তামাং, অনিতা ছেত্রী, এরা সেই জায়গাটায় সরকারের সঙ্গে একটা সহাবস্থানে আলোচনায় আসতে চেয়েছে। সেই বিধ্বংসী আন্দোলন, হিংসাত্মক আন্দোলন থেকে সরে এসে সরকারের সঙ্গে তারা আলোচনায় বসতে চেয়েছে। তাদের একটা সবসময় দাবি, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আর্থিক দিক থেকে পাহাড়ের সমস্যা তারা সমস্যার সমাধান করবে, সরকার পৃষ্ঠপোষকতা করুক, অর্থাৎ অর্থ দিক। কিন্তু একটা সময় দেখা গেছে, সেই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অর্থানুকূল্যে তারা যে অর্থ পেয়ে অন্যান্য সেখানকার যে কাজকর্ম করে, সেই কাজের হিসেব, সেই তদারকি যখন সরকার উপর থেকে একটু দেখতে চায়, প্রশাসনিক স্তরে খতিয়ে দেখতে চায়, তখনই অশান্তির সূত্রপাত। সেই জায়গা থেকে সরকারের দায় বা দায়িত্ব যেমন আছে, যদি কোনো রকম কোনো অনিয়ম বা বিনিয়ম না হয়, এটা একটা পাহাড়ের মানুষের সেন্টিমেন্ট। সেই জন্য তিনি বলেছেন, জিটিএর কাজকর্মতে আর তারা নাক গলাবে না। তার মানে এই নয় দিদি হাত ছেড়ে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তার মানে এই নয়, কিন্তু যাতে কোনো অশান্তির অবতারণা না হয়, একটা শান্তিপূর্ণ সহাবস্থান আলোচনার মধ্য দিয়ে সবকিছু যাতে হয়, সেক্ষেত্রে জিটিএর কাজকর্মে সরকার নাক গলাবে না বলে তিনি জানিয়েছেন।
দার্জিলিং এর শান্তি নষ্ট করতে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী আসলে এই বক্তব্যের মধ্য দিয়ে কাদের প্রতি ইঙ্গিত করলেন?
আসলে উনি সরাসরি ইঙ্গিত করেছেন সিকিম গভর্নমেন্টের প্রতি। আসলে তার একটা বক্তব্য, সিকিম যদি মদত দেয়, সিকিমের থেকে মদত, তারা পাহাড়ে অশান্তি করে তাদের খুব সহজে তারা সিকিমে পালিয়ে যাচ্ছে, সিকিমের কিছু ইনভলভমেন্ট তিনি প্রশাসনিক স্তরে গোয়েন্দা সূত্রে, যেহেতু রাষ্ট্রের উনি রাজ্যের প্রধান প্রশাসনিক, ওনার কাছে খবর রয়েছে যে সিকিমের একটা অলিখিত প্রচ্ছন্ন মদত আছে, সেই মদতের কারণগুলো অনেক, অত উনি বিস্তারিত বলেননি। উনি সরাসরি সিকিমকে এ ব্যাপারে দায়ী করেছে। তিনি বলেছে, পাহাড় যদি বন্ধ থাকে, তাহলে সমতল থেকে পাহাড়ে দৈনন্দিন জীবন মানুষকে ওখানে বাঁচার যে রসদ পৌঁছয় সেটা পৌঁছতে পারবে না, কিন্তু সিকিম থেকে সহজে চলে আসতে পারবে। সেই জন্যে উনি সিকিমকে সরাসরি দায়ী করেছে, এবং সিকিমে যে তার যারা পলাতক ছিল, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, জামিন অযোগ্য, তারা সিকিমের আশ্রয় ছিল, সেটা মুখ্যমন্ত্রী জানতেন, গোয়েন্দা বিভাগরা জানতেন, সেই জন্যই হয়তো সেই অর্থে সত্যি কথা বলেছেন।
সাম্প্রতিক সময়ে দার্জিলিং এ যে অস্থিরতা তৈরি হলো, এর মূল কি কি কারণ রয়েছে?
কারণ একটাই, পৃথক গোর্খাল্যান্ডের দাবি, আমরা কারো শাসন মানব না।
সেখানে এই অশান্তির প্রশ্নে সাধারণ মানুষের মতামতটা কি, আপনি কি কিছু জানতে পেরেছেন?
সাধারণ মানুষের মতামত বলতে, আমি একজন শিক্ষক, একজন শিক্ষয়িত্রী, একজন রেলের প্রশাসনিক প্রধান এবং সাহিত্য প্রকাশনা সম্পাদনা করে তেমন ব্যক্তি এবং একজন সাংবাদিক, চারজন মানুষের মতামত নিয়েছি দার্জিলিং শৈল শহর সম্পর্কে। তাদের কি প্রতিক্রিয়া, তাদের কি অনুভূতি, তারা চারজনই বলেছেন। প্রথমে বলেছেন কৃষ্ণগোপাল দাস।
বাঙালি ভ্রমণ পিপাসু যারা, তারা দার্জিলিং এ এবং দীঘা এবং পুরীর সমুদ্র, এটাই তাদের মোটামুটি ঘোরার জায়গা। কিন্তু দিনের পর দিন যেভাবে দার্জিলিং এর পরিবেশ তৈরি হচ্ছে, তার ফলে শান্তিপ্রিয় ভ্রমণ পিপাসু বাঙালিরা, অর্থাৎ আমরা পশ্চিমবঙ্গের লোকরা, দার্জিলিং এ যাওয়ার চিন্তা করতে পারছি না। এর ফলে বাঙালি শৈল শহরকে হারাচ্ছে। আমি এখানে কার দোষ কার গুণ আমি সেই মন্তব্যে যাচ্ছি না, তবে প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে আমার অনুরোধ, যেভাবে হোক আপনারা এই সমস্যা মিটিয়ে ফেলুন, যাতে পাহাড়বাসীরাও বঞ্চিত না হয়, আবার ভ্রমণ পিপাসু বাঙালিরাও যাতে শান্তিতে দার্জিলিং এ ঘুরতে যেতে পারে। তার ফলে ভ্রমণ পিপাসু যে বাঙালিরা দার্জিলিং এ যাওয়া তাদের আটকে আছে, তারা আবার পুনরায় শান্তি মনে, আনন্দ মনে দার্জিলিং এ ঘুরতে যেতে পারবে।
অন্যদিকে শিক্ষয়িত্রী সুলগ্না ঘোষ রায়, তিনি তার প্রতিক্রিয়ায় বললেন দার্জিলিং প্রসঙ্গে,
আমি মনে করি গোর্খা জনমুক্তি মোর্চার দাবি কতটা ন্যায্য তা বিচার করবে দেশের প্রশাসনই, কিন্তু পাহাড়বাসীর দাবিকেও গুরুত্ব দিয়ে দেখা উচিত। আবার দাবি আদায়ের জন্য পাহাড়কে অশান্ত করার মানে হয় না। আশা করছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাহাড়ে আবার শান্তি ফিরে আসবে।
সাংবাদিক ঋত্বিক মুখার্জি কি বললেন সেটাই শোনা যায়।
পাহাড় বরাবরই আমার খুব প্রিয় জায়গা। পাহাড় মানে পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য এলাকার কথা আমি বলছি। অনেকদিন থেকে, মানে বহু বছর ধরেই আমি যতবার সুযোগ পাই, যখনই সুযোগ পাই ছুটে যাই, বেশ ভালো লাগে এবং চেষ্টা করি যত সম্ভব হোম স্টে নেওয়া, ওখানকার স্থানীয় লোকেদের সঙ্গে মেশা। এই করতে করতে কিন্তু ওখানকার সম্বন্ধে একটা ধারণা সম্ভব তৈরি হয়েছে কিছুটা হলো, যেটা মনে হয়েছে যে ওখানকার মানুষটা কিন্তু বেসিক্যালি খুব ভালো, সহজ সরল সাধারণ মানুষ, নিজেদের কখনো কখনো কোনো একটা বহিরাগত উস্কানি, রাজনৈতিক উস্কানি, এই থেকে ওরা থেকে থেকে হয়তো একটা হিংসার পথ নেয়। আর কোথাও না কোথাও ওদের মধ্যে একটা ওই সেন্স অফ ডিপ্রাইভেশন, অর্থাৎ তুমি বোধ হয় বঞ্চিত হচ্ছ, তুমি আমাদের থেকে আলাদা, এইরকম একটা মানসিকতা তৈরি হয়ে যায়। সেইটা থেকে ফেরানো খুব একটা জটিল কিছু ব্যাপার না, কোনো রকেট সায়েন্সও দরকার নেই। ওদের একটা আমাদের মূল স্রোতের যে সমাজ সংস্কৃতি দৃষ্টি, তাদের সঙ্গে ওদের জুড়ে নিতে হবে এবং যত বেশি সম্ভব ওখানে উন্নয়নের পথ ত্বরান্বিত হবে। একটি সলিউশন উন্নয়ন, উন্নয়নের উন্নয়ন যত হবে, যত ওখানে মানুষের কাছে রোজগার আসতে থাকবে, ততই কিন্তু ওরা মন স্রোতে ফিরবে এবং ওরা আফটার অল একটা সমাজ সংস্কৃতি, পারিবারিক, এগুলো সব কিছু একটা তাগিদ থাকে, তো ওইটা থেকে চট করে আর বেরোতে পারবে না। লাগে এই মূল স্রোতে ফেরানোর জন্য যা যা করা দরকার, আমার মনে হয় এখান থেকে যত বেশি পর্যটক ওখানে যাবে, ওদিককার স্থানীয় লোকেদের রোজগার উপার্জনের রাস্তা তত প্রশস্ত হবে এবং ওরা আমাদের, আমরা যেভাবে থাকি খাই এগুলোর সঙ্গে পরিচিত হবে। সিমিলারলি ওদেরও যত লোক এখানে আসবে চাকরি বাকরি উপার্জনের পর, তত কিন্তু মানে ওদের মধ্যে একটা সেন্স অফ বিলঙ্গিং নেই এবং ওরা যে আমাদের এই মূল স্রোতেরই অঙ্গ, আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই একটা মানসিকতা তৈরি হবে। পাহাড়ে শান্তি ফেরানোর আমার মনে হয় এটাই একমাত্র এবং সহজতম পথ।
অন্যদিকে বিশিষ্ট লেখক, এখন সত্যজিৎ পত্রিকার সম্পাদক এবং ভারতীয় রেলের উচ্চপদস্থ আধিকারিক সোমনাথ রায় কি বললেন একবার শুনেন।
দার্জিলিং তো আমি সেই ছোটবেলার থেকে যাচ্ছি, অনেকবার গেছি, তো সেই দার্জিলিং যাবার প্রথম এটা আমার শুরু হয় ফেলুদার অ্যাডভেঞ্চার, প্রথম অ্যাডভেঞ্চার যে পড়ে ফেলুদার গোয়েন্দাগিরি, সেটা দার্জিলিং ই হয়েছিল কিনা, পরেই দার্জিলিং এর প্রতি আমার একটা উৎসাহ তৈরি হয় আর কি। তাই এই পড়ার দু এক বছর পরে আমি প্রথম দার্জিলিং যাই এবং সেখানকার মেল, কাঞ্চনজঙ্ঘা এবং টাইগার হিল সবকিছু মিলিয়ে আমি একটা দারুণ ভাবে দার্জিলিং এর প্রেমে পড়ে যাই। আর তারপরে ছিল কেভেন্টার্স, কেভেন্টার্স সাথে একটা আলাদা স্মৃতি হয়ে রয়েছে। তারপরেও বেশ কয়েকবার দার্জিলিং গেছি, তারপরে আরো কয়েকবার যাওয়া আমাকে পড়লো হয়েছে, সেটার কারণ হচ্ছে ওই দার্জিলিং এর গন্ডগোল। এই গন্ডটা কেন হবে, আপামর বাঙালি কিন্তু দার্জিলিং এর দিকে তাকিয়ে থাকে, দার্জিলিং আর পুরী, তা সেই একটাই যদি নষ্ট হয়ে যায় তো সেটা আর দুঃখের জায়গা থাকে না আরকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে যারা থাকেন নেপালিরা এবং এখানকার বাঙালিরা, এদের মধ্যে তো বহু যুগের সম্প্রীতির সম্পর্ক, সেটা নষ্ট হবে কেন, সেটা নষ্ট হতে দেবো কেন আমরা, যেটা মিলে আমরা হাতে হাত লাগিয়ে তো অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারি। দার্জিলিং চিরকালই তো পশ্চিমবঙ্গের একটা অংশ, আমরা বরাবর দেখে আসছি ছোটবেলার থেকে, তো সেখানে ঘুরতে তো যাওয়া মানে তো নিজের রাজ্যেই থাকা আর কি, আলাদা কোনো বিশেষ অনুমতি হয় না, এক প্রাকৃতিক পরিবেশে থাকার যে আনন্দ সেটা ছাড়া আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দার্জিলিং এর তো আর্থিক ইনকামই আসে পর্যটন থেকে, তা বাদ দিয়ে সেটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে দার্জিলিং এ থাকলো কি, কাজে কাছে আমরা সবাই মিলে আবার নতুন করে একটা শান্তির পরিবেশ ফিরিয়ে আনি না, যেখানে আবার বাঙালিরা বাঙালিরা কেন অন্যান্য রাজ্যের অধিবাসীরাও আবার নতুন করে দার্জিলিং সফরটাকে উপভোগ করতে পারবে।
পরমাশিস ঘোষ রায়, সবশেষ আপনার কাছে জানতে চাই, দীর্ঘ আট মাস ধরে দার্জিলিংয়ে অস্থিরতা চলছে, মুখ্যমন্ত্রী আগে না গিয়ে কেন এখন গেলেন, এবং তার এই সফরের মধ্য দিয়ে দার্জিলিংয়ে কি শান্তি ফেরার কোনো সুযোগ রয়েছে, আপনি কি মনে করেন?
বিষয়টা আমি যেটা মনে করছি যে 120 দিনের হিংসার অশান্তির পর আমূল বদলে যাওয়া পাহাড়বাসীর এখন মানসিকতা শুধু একটাই, যে সব অশান্তিকে মুছে ফেলে পিছনে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে নিজেদের বাঁচার তাগিদে। এবং গোর্খা জনমুক্তি মোর্চার যারা হিংসা রাজনীতি করেছে সেখান থেকে বেরিয়ে এসেছেন যে কজন নেতা, বিনয় তামাং এবং অনিতাদের আদৌ দলের অন্যান্য নেতারা, তারাও বুঝছে যে পাহাড়ে সাধারণ মানুষ আর যাচ্ছে না, প্রয়োজনীয় দ্রব্যাদি পাহাড়ে পৌঁছচ্ছে না, পাহাড় মানুষ শুকিয়ে কাঠ হয়ে যাবে, মরে যাবে অর্থাভাবে এবং খাদ্যাভাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্থিতিটা একটু নজর করছিলেন এবং আলোচনায় বসার একটা জায়গা, যে গেলেই একটা যদি অশান্তির বাতাবরণ তৈরি হয়, আমাকে যদি কেউ সহ্য করতেই না পারে, যদিও ইতিমধ্যেই দার্জিলিং জেলার কয়েকটি পৌরসভাতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তার দল মুখ্যমন্ত্রীর দল সেখানে ভোটে জিতেওছে, তো এখন একটা বাতাবরণ তৈরি হয়েছে, তিনি দীর্ঘদিন অবজার্ভ করছিল দেখছিল, উনি জেতেনি, উনি অলরেডি সেখানকার ট্রেজারি রাজ্য প্রশাসনের আর্থিক যে বিভাগ রয়েছে অর্থ দপ্তরের একটা বিভাগীয় জায়গাও সেখানে করেছে, জিটিএর সঙ্গে তিনি নাক গলাবে না আলোচনায়, তারা যেমন বসতে চাইছে গোর্খা জনমুক্তি মোর্চা, সরকারও এগিয়ে যাচ্ছে, সরকারের তো দায়িত্ব রয়েছে সেখানকার মানুষের জন্য। উনি একটু অবজার্ভ করার পর ফাইনালি আমাদের মনে হলো উনি গেলেন, গিয়ে ওখানকার মানুষের সঙ্গে ডাইরেক্টলি তিনি রাস্তায় মানে কিলোমিটার পর কিলোমিটার পাহাড়ের মানুষের সঙ্গে তিনি মিশেছেন, তাকে সাধারণ মানুষ বলেছেন আমরা বাঁচতে চাই, এখানকার বাণিজ্য ধাক্কা খাচ্ছে, হোটেল ব্যবসা পুরো বন্ধ, তারাই এখন বলছেন যে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষের উস্কানিতে পাহাড়ে পর্যটক আসছে না, অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে, হয়তো বলে না মানুষ থেকে শেখে, উনি এই সময়টাও যেমন নিয়েছেন এবং ওখানকার মানুষও বুঝেছেন যে এই সব উস্কানিমূলক প্ররোচনা, আলাদা থাকবো, আলাদা রাজ্য, আলাদা সবকিছু, এগুলো ভেক, আমাদের একসাথেই থাকতে হবে, এটা উনি সময়টা দিয়েছেন, বুঝেছেন প্রয়োজনীয়তা কতটা, ওনারও দায়িত্ব আছে, সর্বোপরি সব মিলিয়ে ব্যাপারটা দীর্ঘদিন একটু কেটে যাওয়ার পর একটা শান্তিপূর্ণ জায়গায় মানুষ বুঝেছে বন্ধ দিয়ে উন্নয়ন হবে না, উন্নতি আসবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখতে চেয়েছিলেন, সেই জন্যই মনে হয় আটটা মাস কেটে গেল।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন পরিবেশিত হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ, উপস্থাপন করছেন সগুপ্তা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। বর্তমানে আমেরিকার রাজনৈতিক জগতে নারীর পদযাত্রা এবং যৌন হয়রানির যারা শিকার হয়েছেন তাদের আন্দোলন কতটা প্রভাব রাখছে, আজকের অনুষ্ঠানে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব।
নারীর পদযাত্রা এবং যৌন হয়রানির যারা শিকার হয়েছেন তাদের মি টু আন্দোলন যুক্তরাষ্ট্রের সর্বত্র রাজনৈতিক পটভূমিতে পরিবর্তন এনেছে। রেকর্ড সংখ্যক মহিলা অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে অংশ নিচ্ছেন এবং এবছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ক্যাথরিন জিপসন তার এক প্রতিবেদনে নতুন প্রজন্মের মহিলা প্রার্থীদের সম্পর্কে জানান, গত বছর নারীর পদযাত্রায় অনুপ্রাণিত হয়েছিলেন অ্যালিসন গ্যালব্রেথ।
I have life experience too. I understand what normal people are dealing with.
আমার জীবনের অভিজ্ঞতা আছে, সাধারণ মানুষকে কি নিয়ে কাজ করতে হয় আমি তা বুঝি। অ্যালিসন তার রিপাবলিকান কংগ্রেসম্যানকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন কয়েক সপ্তাহ পর যখন ওই কংগ্রেসম্যান স্বাস্থ্য বীমা ভর্তুকি বজায় রাখার তার আবেদন অগ্রাহ্য করেন। অ্যালিসন গলব্রেথ
He said, I don't think most people would mind if women paid more for health insurance. And I thought, one, women mind.
Congressman বললেন, আমার মনে হয় না অধিকাংশ মানুষ কিছু মনে করবেন যদি মহিলারা স্বাস্থ্য বীমার জন্য বেশি ব্যয় করেন। আমি মনে মনে ভাবলাম, মহিলারা অবশ্যই মনে করবেন। অ্যালিসন গ্যালব্রেথ একজন মা, একাই সংসার চালান। সামাজিক মাধ্যমে কাজ করতে তিনি অভ্যস্ত, 10 বছর সরকারি চাকরিতে কাজ করেছেন। তিনি বললেন, একজন অভিজ্ঞ রাজনীতিকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি সংকোচ বোধ করেননি।
What do these guys have to offer? What have they been doing? What are their qualifications, really?
অ্যালিসন বললেন, আমি ভাবলাম এরা জনগণকে কি দিতে পারবেন, তারা এতদিন কি করেছেন, তাদের যোগ্যতাই বাকি। কিন্তু গবেষকরা বলেন মহিলা রাজনীতিকদের জন্য এই মনোভাবটা একটু ভিন্ন। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জেনিফার ললেস বলেন,
When women and men have exactly the same resume and they have the objective credentials that we would expect of most candidates, men look in the mirror and say, "Yeah, I'm qualified to run for office." And women are about 20 percentage points more likely to express self-doubt.
মহিলা ও পুরুষদের যখন ঠিক একই রকম সংক্ষিপ্ত পরিচয়পত্র থাকে এবং অধিকাংশ প্রার্থীদের একই যোগ্যতা থাকে, পুরুষরা আয়নায় তাকিয়ে বলবেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা আমার আছে। কিন্তু প্রায় 20% মহিলা নিজের সম্পর্কে সংশয় প্রকাশ করবেন। মহিলা প্রতিনিধিদের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য বহু দেশের তুলনায় যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে আছে। ওই তালিকায় আমেরিকার আগে 103টি দেশ স্থান পেয়েছে। এর কারণ, দেখা গেছে যেসব দেশে মহিলা প্রতিনিধিদের সংখ্যা বেশি, যেমন কিউবা, মেক্সিকো বা দক্ষিণ আফ্রিকা, সেসব দেশে মহিলাদের জন্য সংরক্ষিত আসন আছে। ওইসব দেশে রাজনৈতিক দলগুলোর সুসংবদ্ধ জোরালো ব্যবস্থা আছে এবং তারা মহিলা প্রার্থী বেছে নেয়। প্রফেসর জেনিফার ললেস বলেন,
We have a very entrepreneurial candidate emergence system in the United States, which means that you're basically left to your own devices. And women who don't see a lot of other women in politics, women who still make less money than men, women who are not as politically connected overall, might find it more daunting to run in this kind of environment.
আমাদের এখানে যুক্তরাষ্ট্রে প্রার্থী হওয়ার যে ব্যবস্থা আছে তাতে আপনাকে উদ্যোগী হতে হবে। মহিলারা যখন দেখেন যে রাজনীতিতে অন্যান্য নারীদের সংখ্যা কম, মহিলারা এখনও পুরুষদের চাইতে কম আয় করেন, রাজনীতিতে মহিলাদের সংযোগ কম, তখন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পান। সম্প্রতি কংগ্রেসে অনেকে পদত্যাগ করেছেন এবং তাতে যা প্রকাশ পেয়েছে তা হচ্ছে যে মহিলারা অনেক বাধা পেরিয়ে নির্বাচনে জয়ী হন, তারা ক্যাপিটল হিলে কঠিন পরিবেশে গিয়ে পড়েন। কংগ্রেস ওয়ুমেন টুলসি গ্যাবার্ড একজন ডেমোক্র্যাট, তিনি বলেন,
For too long, sexual predators have roamed freely through the halls of Congress, the People's House, while survivors of sexual harassment and assault have essentially been isolated, bullied, and shamed into silence. Enough is enough.
দীর্ঘদিন ধরে কংগ্রেসে অবাধে চলাফেরা করেছেন যৌন অসদাচরণকারীরা। ওদিকে যারা যৌন অসদাচরণ বা যৌন হয়রানির শিকার হয়েছেন তারা বিচ্ছিন্ন থেকেছেন, তারা নিপীড়িত হন, তারা লজ্জায় নিশ্চুপ হন, যথেষ্ট হয়েছে। মি টু আন্দোলনের ফলে যে সংলাপ শুরু হয়েছে তা কিন্তু শুধু এক পক্ষের নয়। অর্থ সংগ্রহের এবং মহিলাদের রাজনীতিতে উৎসাহিত করার একটি সংগঠন রাইট নাওয়ের জেনিফার হিগিন্স বললেন,
I've never viewed the Me Too movement as specific to party. I think it's specific to gender.
আমি কখনো মনে করিনি যে মি টু আন্দোলন কোনো রাজনৈতিক দলের। আমি মনে করি এটি জেন্ডার বা লিঙ্গ প্রধান। জেনিফার হিগিন্স স্বীকার করেন যে ডেমোক্র্যাটিক পন্থী বহু মহিলা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করতে গিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনুপ্রাণিত হয়েছেন। কিন্তু তিনি বলেন সেই সকল মহিলা যারা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন এবং ওয়াশিংটনের পরিস্থিতি সংশোধন করার সুযোগ চান তাদের রিপাবলিকান দল স্বাগত জানায়। রাইট নাওয়ের জেনিফার হিগিন্স বলেন,
Diversifying the face of our party seems to be a focus and a priority for this Congress, maybe more so to have more women at the table to talk about complicated issues like immigration or the Me Too movement and how sexual harassment permeates Washington DC.
এই কংগ্রেস যে বিষয়টিকে অগ্রাধিকার দেবে তা হচ্ছে দলের সদস্যদের মধ্যে ভিন্নতা বা বৈচিত্র্য আনা এবং আলোচনার টেবিলে আরও মহিলাদের নিয়ে আসা, যাতে মহিলারা জটিল সব বিষয় যেমন অভিবাসন বা মি টু আন্দোলন অথবা ওয়াশিংটন ডিসিতে যে ব্যাপকভাবে যৌন হয়রানির ঘটনা ঘটে তা নিয়ে আলোচনা করতে পারেন। কংগ্রেসের উভয় দলেই একই মনোভাব বিরাজ করে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের প্রার্থী অ্যালিসন গ্যালব্রেথ বললেন,
If ever there was a time, it's right now. Right now.
প্রতিদ্বন্দ্বিতা করার যদি কোনো মোক্ষম সময় থাকে তা হচ্ছে এখন, এই মুহূর্তে। নতুন এসব দৃষ্টিভঙ্গি কংগ্রেসের আদল, সংস্কৃতি সবই পাল্টে দিতে পারে।
হার্টের অসুখে সারা পৃথিবীতে প্রতি বছর প্রায় 1,70,00,000 মানুষের মৃত্যু হয়। বিজ্ঞানীরা এখন এই মারাত্মক রোগটি নির্ণয়ের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছেন। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা কেভিন ইনক্সের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত এবং সাদাত হোসেন সবুজ।
বিজ্ঞানীরা বর্তমানে কম্পিউটারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হার্টের অসুখের কারণগুলি চিহ্নিত করার চেষ্টা করছেন। একটি বিশেষ ধরনের পদ্ধতির সাহায্যে এক্স-রের মাধ্যমে চিকিৎসকেরা স্বাভাবিক একটি হার্টকে স্ক্যান করে বিভিন্ন ধরনের ছবি তোলেন, যেগুলি চিকিৎসকদের হার্টের অসুখের কারণগুলি নির্ণয় করতে যথেষ্ট সাহায্য করে। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে পল লেসন জানাচ্ছেন যে
cardiologists they on average get it right about 80% of the time. Some people do very well, they do better than that. Some people do less than better than that. Same person who does very well one day may not do quite so well the next day. And I think what we can achieve with this system is we can standardize and get it accurate every time rather than relying on that data variability.
গড়ের শতকরা 80% সময়ই হৃদরোগ বিশেষজ্ঞরা হার্টের অসুখগুলো সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হন। কিছু কিছু চিকিৎসক শুধু ভালোভাবে এই কাজটি করতে পারেন, কিন্তু এমনও তো হতে পারে যে অসুখটি মৌখিকভাবে নির্ণয় করলেও আগামীকাল অন্য যে কোনো কারণে, যেমন ধরুন অন্য কোনো অসুস্থতার কারণে, নির্ধারণটি সঠিক নাও হতে পারে।
মিস্টার লেসন তাই বলেন যে আমরা মনে করি যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতির সাহায্যে আমরা এটিকে সময়োপযোগী একটি পদ্ধতিতে পরিণত করতে সক্ষম হব এবং তার সাহায্যে চিকিৎসকেরা সবসময়ই অ্যালগোরিদমের সাহায্যে অসুখটিকে সঠিকভাবে নির্ধারণ করতে সম্ভব হবেন। দুজন ব্রিটিশ চিকিৎসক কম্পিউটারের মাধ্যমে এই কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যালগোরিদমের সাহায্যে হার্টের রোগের বিভিন্ন উপসর্গগুলি নির্ধারণ করার চেষ্টা করছেন এবং অন্যান্য আরও সব কম্পিউটার প্রোগ্রামগুলির মতোই এই বিষয়টিকে আরও অনেক তথ্য দিয়ে যদি অধ্যয়ন করা যায় তাহলে কিন্তু আরও অনেক ভালো হবে। এই তথ্য নিয়ে আল্ট্রোমিক্সের পক্ষ থেকে রস অ্যাপটন আরো বলেন যে
we set about trying to extract as many different measurements and what we thought would be sort of 10 to 20 measurements, which is currently what the clinician looks at for in the image, turned into 80,000 measurements. So we're able to extract so many more measurements than we ever thought possible, really.
আমরা অনেক ধরনের পরিমাপের চেষ্টা করছি এবং আমরা দেখেছি যে হয়তো এই পরিমাপগুলো 10 থেকে 20টি পরিমাপ হতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু ওই পরিমাপগুলো বেড়ে যে আরও প্রায় 80,000 পরিমাপে পরিণত হয়েছে এবং যেখান থেকে হাসপাতালগুলো চেষ্টা করছে একটা ছবি বের করে নিয়ে আসার জন্য।
তিনি তাই বলেন যে আমরা যা ভেবেছিলাম তার থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণের পরিমাপ আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। যেসব ডাক্তারেরা এই সফটওয়্যারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন তাদের কাছে এটি কিন্তু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রস অ্যাপটন আরও বলেন যে
the consequences of getting the diagnosis wrong is that you either send the patient through to an invasive surgical procedure that they don't need, or, which is even worse, you send the patients home with coronary artery disease, and those patients you send home will have a heart attack out of hospital when they should have gone through and had surgery right there and then.
এই রোগটি নির্ণয়ের ভুলের পরিণতি হলো এই যে আপনি রোগীকে এমন একটি আক্রমণাত্মক অস্ত্রপ্রচার করছেন যেটির আসলে কোনো দরকারই কিন্তু ছিল না।
তিনি আরো বলেন যে এর থেকেও খারাপ যেটা হতে পারে সেটা হলো যে ডাক্তারেরা রোগীকে করোনারি ধমনীর একটা কঠিন অসুখ সহ বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, যার ফলে কিছুদিনের মধ্যেই এই রোগী কিন্তু হৃদরোগের সম্মুখীন হতে পারেন। অথচ আদতে কিন্তু তাদের উচিত ছিল যে অস্ত্রপ্রচার করে তবে তাকে বাড়ি পাঠানো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো অন্যান্য সব চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যবহার বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন। রস অ্যাপটন আরো বলছেন যে
there's lots of other different diseases such as valve disease, heart muscle disease, high blood pressure, all of those things affect your heart and we plan to tackle those as our next sort of questions and our next products so we hope to be able to help
অন্যান্য আরো বিভিন্ন রোগ যেমন হার্টের ভালভের রোগ, হার্টের পেশির উচ্চ রক্তচাপ, এরকম ধরনের রোগগুলো হার্টের উপর যথেষ্ট প্রভাব ফেলে এবং আমাদের পরবর্তী লক্ষ্য কি করে এগুলোকে মোকাবেলা করা যায়।
গবেষকরা এই বছরের শেষের দিকের মধ্যেই আল্ট্রোমিক্স নামক পদ্ধতিটি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসেসের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং এই পরিকল্পনা মাফিক তারা কাজ এগিয়ে নিয়ে চলেছেন।
মিশরে প্রথমবারের মতো গঠিত হয়েছে পেশাদার প্রতিবন্ধী ফুটবল দল। ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন থেকে প্রতিবন্ধী ফুটবল দলের কথা শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
মিশরের প্রথম অ্যাম্পুটি ফুটবল দল বা এই দলের খেলোয়াড় যারা প্রতিবন্ধী, কারো হয়তো পা নেই, কারো হয়তো হাত নেই, এই অ্যাম্পুটি ফুটবল দলের অধিনায়ক মাহমুদ তৌফিক। তাহিদ, এ কথা কি আমরা ভাবতে পারি যে ফুটবল খেলছে সবচেয়ে জনপ্রিয় খেলা বিশ্বে যে কোনো দেশে, সে মানে একেবারে গোলার্ধের যে কোনো দিকে যাও, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সবচাইতে জনপ্রিয় খেলা হচ্ছে কিন্তু ফুটবল।
অবশ্যই।
আর সেই ফুটবল খেলছে যেমন আমরা দেখি বিশ্বকাপ ফুটবলে পায়ে পায়ে বল গড়িয়ে দুই হাত নিয়ে ছুটছে সবাই,
হঠাৎ করে কল্পনাই করা যায় না যে ফুটবল খেলছে,
খেলছে কারো একটি পা নেই, কারো একটি হাত নেই। এই ধরনের প্রতিবন্ধী ফুটবল দল গড়ে উঠেছে মিশরে। আর 20 বছর আগে এই অ্যাম্পুটি ফুটবল দলের যিনি অধিনায়ক মাহমুদ তৌফিক এক সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন। তো তৌফিক যেমন বলছিলেন,
I started bringing the people in and coach Yusri, the team coach, called me to start training me on freestyle football. I told him I have another dream of becoming a
Yusri Ibrahim amake freestyle football er poshikkhon dewar jonno deke anen ebong ami onno khelowarder ante shuru kori. Ami take bolechhilam je ami kebol freestyle footballer hote chai na, ami ekjon shottikarer footballer hobar shopno dekhi.
Ha, she kothai bolchilen Mahmud Taufik. Mishorer bibhinno onchol theke neya 25 jon khelowarke Cairo-r ekti mathe soptahe 2 bar kore proshikkhon deya hoy. আর তারা সবাই মিশরের প্রথম স্বীকৃত ও পেশাদার প্রতিবন্ধী ফুটবল দল হওয়ার স্বপ্ন দেখেন। এবং স্বপ্ন দেখছেন এবং সেটা পূরণও হতে যাচ্ছে।
জি,
তারা বেশ কয়েকটি জায়গায় মানে খেলার জন্য আবেদন জানিয়েছেন এবং নিজের দেশে তো খেলছেনই, নিজেদের মধ্যে প্রশিক্ষণ নিচ্ছেন। তো কোচ ইয়োসরে ইব্রাহিম মিশরে এমন একটি ফেডারেশন গড়ে তোলার কথা কল্পনা করেন যা প্রতিবন্ধীদের জন্য একটি ঘরোয়া লীগের আয়োজন করতে পারবে, ফুটবল লীগের। তো ইব্রাহিম বললেন,
We have players from different cities, such as Alexandria and Manufia. In each governorate, we are asking the players to form a team to spread the game. Secondly, we went to the Paralympics committee and they
Alexandria o Manufia-r moto bibhinno shohor theke amader khelowad royeche. Protiti shohore khelati choriye deyar jonno amra khelowadderke দল গঠন করার অনুরোধ করেছি। দ্বিতীয়ত, আমরা প্যারালিম্পিক কমিটির কাছে গিয়েছিলাম এবং তারা আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আমরা তাদের কাছে প্রকল্পটি উপস্থাপনের জন্য ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছেও যাব।
অ্যাসোসিয়েশন ফুটবল থেকে প্রতিবন্ধী ফুটবলটা কিন্তু ভিন্ন। এই প্রতিবন্ধী ফুটবলে প্রতি দলে একটি পানি এমন সাতজন খেলোয়াড় থাকেন এবং গোলরক্ষকের আবার দেখা যায় একটি হাত নেই। এটা তো ভাবাই যায় না, কিন্তু সেটাই বাস্তব রূপ নিয়েছে। ক্রাচ থেকে বল স্পর্শ করা যাবে না এবং কোনো অফসাইডও নেই। বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতাও নেই। তারপরেও তো এটা ফুটবল খেলা তো বটেই।
অবশ্যই আপা, এবং যারা প্রতিবন্ধী তারা জীবনের অনেক কিছু থেকেই বঞ্চিত। নিশ্চয়ই এ ধরনের একটি উদ্যোগ জনপ্রিয় একটি খেলার স্বাদ দিবে এবং সমাজের মধ্যে
প্যারালিম্পিক যে প্রতিযোগিতা হয় সেখানে কিন্তু ভিন্ন ধরনের প্রতিবন্ধীরা থাকেন। কিন্তু এই যে ফুটবল খেলছেন, কারো পা নেই, কারো হাত নেই, এটা একটা আশ্চর্য ব্যাপার হবে। এবং যদি এটা সত্যি স্বপ্ন তাদের পূরণ হয়, আমাদেরও অবাক হওয়ার পালা হবে।
নিশ্চয়ই আপা, এবং শ্রোতা আপনাদেরকে যদি এ ধরনের একটি লীগ হয় সেই লীগের খবর নিশ্চয়ই আপা আমরা তাদেরকে
অবশ্যই জানাবো।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত।
হেজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করা যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ একটি অগ্রাধিকার বিষয়। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী সমন্বয়কারী নেথান সেলস পররাষ্ট্র দফতরের রিভার্স ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে হেজবুল্লাহ দলের দুজন ঊর্ধ্বতন নেতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র সরকার এমনি এক শীর্ষ নেতা তালাল হামিয়ার অবস্থান, গ্রেফতার বা যে কোনো দেশি বিচার সম্পর্কিত তথ্যের জন্য $70,00,000 পুরস্কারের প্রস্তাব করেছে। সন্ত্রাসী হামিয়া বহু সন্ত্রাসী হামলা, ছিনতাই এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের লক্ষ্য করে অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট। হামিয়া হেজবুল্লাহ গোষ্ঠীর তথাকথিত এক্সটার্নাল সিকিউরিটি অর্গানাইজেশন নামে পরিচিত আন্তর্জাতিক সন্ত্রাসী ইউনিটের নেতৃত্ব দিয়ে থাকে, যে সংস্থাটি লেবাননের বাইরে সন্ত্রাসী পরিকল্পনা ও পরিচালনা করে থাকে। বিশেষত এই সংস্থার হামলা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করেই পরিচালিত হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র অন্য এক সন্ত্রাসী ফুয়াদ শুকরের অবস্থান, গ্রেফতার অথবা যে কোনো দেশে বিচার সম্পর্কিত তথ্যের জন্য $50,00,000 পুরস্কারের প্রস্তাব করেছে। শুকর লেবাননে হেজবুল্লাহ বাহিনীর শীর্ষ একজন সামরিক কমান্ডারের দায়িত্ব পালন করছে। সে হেজবুল্লাহদের সর্বোচ্চ সামরিক শাখা জিহাদ কাউন্সিলের একজন সদস্য। ফুয়াদ শুকর সিরিয়ায় হেজবুল্লাহদের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ১৯৮৩ সালে বেইরুতে অবস্থিত যুক্তরাষ্ট্র মেরিন কর্পস ব্যারাকে হামলার পরিকল্পনা ও পরিচালনায় সংশ্লিষ্ট ছিল, যে হামলায় ২৪১ জন মেরিন সেনা নিহত হয়। এক দশকের মধ্যে রিভার্স ফর জাস্টিস প্রোগ্রামের অধীনে হেজবুল্লাহ সন্ত্রাসী দল সম্পর্কিত এটাই প্রথম পুরস্কারের ঘোষণা। রাষ্ট্রদূত সেলস বলেন, হেজবুল্লাহদের সন্ত্রাসী তৎপরতা মোকাবেলার প্রয়াসে এই ঘোষণা একটি অংশ মাত্র। তাদের লক্ষ্য হাসিলে হেজবুল্লাহ দল যতদিন না সন্ত্রাসী তৎপরতা এবং সহিংসতা বন্ধ করছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ততদিনই সক্রিয়ভাবে তাদের সন্ত্রাসী অবকাঠামো এবং আর্থিক সহায়তা নেটওয়ার্কগুলিকে লক্ষ্যবস্তু করে যাবে। আপনার কাছে তালাল হামিয়া অথবা ফুয়াদ শুকরের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার নিকটবর্তী যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনসুলেট অফিসে জানাতে পারেন অথবা ইমেইলে info@rewardsforjustice.net ঠিকানায় তা জানানো যাবে। এছাড়াও 1-800-877-3927 নম্বরে তথ্যাদি জানাতে পারেন। যুক্তরাষ্ট্র সরকার সম্পূর্ণ গোপনীয়তা এবং সঠিক তথ্যের ভিত্তিতে তথ্য প্রদানকারীদের স্থানান্তরের নিশ্চয়তা দিচ্ছে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিক অনুষ্ঠানটি শুনুন প্রতি রোববার বেতারে, ওয়েব পেজে এবং ফেসবুকে। এভরিডে গ্রামার,
প্রতিদিনকার ব্যাকরণ।
হ্যাঁ, ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আহসানুল হক।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে নেওয়া হয়েছে। এর আগে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বক্সিবাজারের বিশেষ আদালতের বিচারক ডক্টর আক্তারুজ্জামান 632 পৃষ্ঠার এই রায়ে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেয়া রায়ের প্রতি ইঙ্গিত করে বলেছেন, যারা মানুষের ওপর অত্যাচার করে তাদের বিচার এভাবেই হয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করেছেন এই বলে যে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে সর্বোচ্চ চাপ দিতে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সাথে একযোগে কাজ করবে। মিস্টার পেন্স বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া পৌঁছন। মিস্টার পেন্স একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ কোরিয়ার পাশে থাকার ব্যাপারে আমাদের অঙ্গীকারে আমরা অটল থাকব। আমরা দক্ষিণ কোরিয়ার মানুষের সাথে এবং ওই অঞ্চলে অন্যান্য মিত্রদের সাথে আছি, যতক্ষণ না ওই দেশ এবং বৃহত্তর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত না হয়। দক্ষিণ কোরিয়ার নেতা বলেন, আমরা এই সুযোগকে সর্বাত্মকভাবে কাজে লাগাতে চাই যাতে শীতকালীন অলিম্পিকের মাধ্যমে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত এবং শান্তিপূর্ণ করার পথ প্রশস্ত হয়। এর আগে জাপানে মিস্টার পেন্স বলেছিলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে শান্তিপূর্ণ সমাধান চায়, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোনের সাথে এ সপ্তাহের পরের দিকে সাক্ষাৎ করবেন। প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, মুন শনিবার পিয়ংচ্যাংয়ে অনুষ্ঠেয় অলিম্পিকে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের সাথে মধ্যাহ্নভোজে যোগ দেবেন। ওই প্রতিনিধি দলে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ঊর্ধ্বতন সদস্য এবং উপদেষ্টা কিম ইয় জং এবং দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম থাকবেন। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা বলছেন, উত্তর সিরিয়াতে কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় প্রায় 100 সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। তারা যুক্তরাষ্ট্র সমর্থিত বিরোধী সেনাদের উপর হামলার সাথে যুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বলেছে, সরকারপন্থী যোদ্ধারা কোনোরকম উস্কানি ছাড়াই সুপ্রতিষ্ঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সদর দপ্তরে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেনারা এসডিএফকে পরামর্শ এবং সহযোগিতা দিয়ে আসছে। ডির আল জুর প্রদেশে ওই হামলার সময় তাদের কয়েকজন উপস্থিত ছিলেন। কর্মকর্তারা বলছেন, ওই হামলায় কোনো আমেরিকান আহত হয়নি, একজন এসডিএফ সদস্য আহত হয়। মনে হচ্ছে গত সেপ্টেম্বর মাসে ইসলামিক স্টেটের কাছ থেকে এসডিএফ যেসব জায়গা পুনর্দখল করেছিল তার নিয়ন্ত্রণ নিতেই সরকারপন্থী সৈন্যরা চেষ্টা চালিয়েছিল।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন লেনাস রিমকোস। আমি তাহিদুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.